الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদার চ্যানেল দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী নিয়ে। ইনশাআল্লাহ আজকে আমরা অন্যান্য অনুষ্ঠানের নিয়ে একটি বিষয় নিয়ে শ্রবণ করব, কিন্তু তার পূর্বে আমরা আসুন একটি হাদিসে পাক শ্রবণ করে নিই, যে হাদিসে পাকের মধ্যে দরুদে পাকের ফজিলত বর্ণনা করা হয়েছে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে একটি হাদিসে পাক এভাবে বর্ণিত রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ ইন্তিকাল করবে না যতক্ষণ না সে নিজ স্থান জান্নাতে দেখে নিবে। অর্থাৎ সে জান্নাতের মধ্যে নিজের ঠিকানা দেখেই ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা একবার বরকতের উদ্দেশ্যে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদার চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয় শ্রবণ করব তা হচ্ছে কবিরা গুনাহ সম্পর্কে, অর্থাৎ বড় গুনাহ। গুনাহের মধ্যেও ছোট গুনাহ বড় গুনাহ রয়েছে, তো আজ আমরা কবিরা গুনাহ সম্পর্কে বর্ণনা শ্রবণ করব। তবে তার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, আরো এটাও নিয়ত করছি যে এখানে যা কিছু বলার চেষ্টা করব তা যেন ইখলাস সহকারে বলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। তো মাদ্রাসার দর্শকবৃন্দ, আপনারও নিয়ত করুন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আর যা কিছু বলা হবে তা স্মরণ রাখার চেষ্টা করবেন, আর তা অন্যান্য মুসলমান ভাইদের নিকট নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তা অন্যান্য ভাইদের নিকট পেশ করার চেষ্টা করবেন। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন তো আজকের বিষয়ে, যে কবিরা গুনাহ। মুহাদ্দিসিনে কেরামগণ, উসতাদে কেরামগণ বলেন, গুনাহে কবিরা হচ্ছে ওই গুনাহ যার নিষেধাজ্ঞা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, অথবা ওই গুনাহ যার জন্য শরীয়ত কিছু শাস্তি নির্ধারণ করেছে, অথবা ওই গুনাহ যা দ্বারা দীনের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায়, অথবা প্রতিটি গুনাহ ছোট গুনাহের অনুপাতে কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে, অথবা যে সব ছোট গুনাহ সর্বদা করা হবে তা কবিরা গুনাহ হিসেবে সাব্যস্ত হবে। এভাবে আরো অনেক কবিরা গুনাহ সম্পর্কে বলেছেন, এমনকি এটাও বলেছেন যে এক গুনাহ যা একজনের জন্য সগীরা হয়ে থাকে, আবার অন্য জনের জন্য তা কবিরা হয়ে থাকে। যেমনি ভাবে যে বলা হয়ে থাকে, হাসানাতুল আবরারি সাইয়্যাতুল লিল মুকাররাবিন। ইসলামীরা আসলে গুনাহে কবিরা, এটা এক কথায় এটা বুঝেনি, গুনাহে কবিরা আল্লাহ তাআলা আমাদেরকে যা একেবারে কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মাধ্যমে যে সমস্ত কাজ থেকে আমাদেরকে খুব দৃঢ়তার সহিত নিষেধ করেছেন, আর যে কাজগুলো আমাদেরকে আবশ্যক ভাবে করতে বলেছে আমাদের ফরজ করেছে সেগুলো ছেড়ে দেওয়া, এরকম কাজগুলো কবিরা গুনাহ হয়ে থাকে। আসুন কবিরা গুনাহ সম্পর্কে আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أي الذنب أكبر عند الله؟ قال أن تدعو لله ندا وهو خلقك، قال ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطعم معك، قال ثم أي؟ قال أن تزني حليلة جارية جارك فأنزل الله تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. এই হাদিস পাকটি বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিস পাকে বলা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, কোন গুনাহ আল্লাহর নিকট বেশি বড়? এরপর এটা যখন সে প্রশ্ন করল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, এই যে তুমি আল্লাহর সাথে শরীক স্থির করবে, এই বড় গুনাহ কি কি? এর মধ্যে আল্লাহ হাবিব ইরশাদ করলেন কি, প্রথম তুমি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করবে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অথচ তিনি অর্থাৎ আল্লাহ তাআলাই তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন গুনাহ? তখন আল্লাহর হাবিব ইরশাদ করলেন, এই যে তুমি স্বীয় সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সাথে আহার করবে। এরপর আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন গুনাহ? ইরশাদ করলেন, এই যে স্বীয় প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই কথার সত্যায়নে এই আয়াত শরীফ অবতীর্ণ করেছেন যে ওয়াল্লাযীনা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون. এই আয়াত শরীফের অনুবাদ এটাই যে আর ওই সব লোক আল্লাহর সাথে অন্য উপাস্যের উপাসনা করে না, ওই প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না যাকে আল্লাহ হারাম করেছেন, এবং ব্যভিচার করে না। শরীয়তের দৃষ্টিতে মন্দ জিনিসের নামই গুনাহ, আর সেটা আবার চার প্রকার। কিভাবে? এক নাম্বার, যেগুলো তাওবা ব্যতীত ক্ষমা হয় না, যেমন কি কুফর এবং শিরিক। দুই নাম্বার, যে গুনাহগুলো নেক আমলের বরকতেও মাফ হয়ে যায়, যেমন সগীরা গুনাহ, ওগুলো নেক আমল করার কারণে ক্ষমা হয়ে যায়। তিন নাম্বার, যেগুলো তওবা ব্যতীত মাফ হওয়ার আশা থাকে, যেমন আল্লাহর হক সমূহ সম্পর্কিত যে গুনাহ রয়েছে, আল্লাহর হক সম্পর্কিত যে গুনাহ রয়েছে সেই গুনাহগুলো। কেউ তওবা করার ইচ্ছা থাকলেও এর পূর্বে মৃত্যুবরণ করলো, তো সে অবস্থায় আল্লাহ তাআলা চাকে তাকে এটা আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, এই আশা করা যায়। চার নাম্বার, যেগুলোর ক্ষমার জন্য তওবার সাথে সাথে মাখলুকের সন্তুষ্টি প্রয়োজন, আর তা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সম্পর্কিত যে গুনাহ হয়েছে, বান্দার হক যদি কেউ নষ্ট করে তখন সেই গুনাহ থেকে তওবা করার সাথে সাথে সেই বান্দার হককেও আদায় করে দিতে হয়। তারপর আমরা যে হাদিসে পাক শ্রবণ করলাম যে এর মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা এটা হচ্ছে অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। আবার কুফর আল্লাহ তাআলাকে অস্বীকার করা এটাও কবিরা গুনাহ, এটা কুফর যদি কেউ কুফরি করে সে তো ইসলাম থেকে বাইর হয়ে যাবে, সে তো আর মুমিনই থাকবে না। আর এই হাদিসে পাকে যে বলা হয়েছে যে তুমি সে সন্তানকে এই বয়ে হত্যা করবে যে তোমার সাথে সে আহার করবে এই বয়ে, এটা একটা কবিরা গুনাহ। এর কথা কেন বলা হয়েছে? তখন আরবের মধ্যে এটা প্রচলন ছিল, দরিদ্র লোকেরা তারা ব্যয়ভার বহন করার ভয়ে তারা সে সন্তানদেরকে তারা হত্যা করত। তো এই কারণে তখন এটার প্রচলন ছিল, তাই এই কথাটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন, এবং এটা একটা কবিরা গুনাহের মধ্যে অন্যতম। আর মুসলমানদেরকে হত্যা করা এটাও কবিরা গুনাহ। আসুন আমরা আরেকটি হাদিসে পাক শ্রবণ করব। এই হাদিসে পাকের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করা অর্থাৎ শরীক স্থাপন করা, মাতা পিতার নাফরমানি করা, কাউকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তিনি এভাবে বলেন যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল কাবায়, কবিরা গুনাহসমূহ সম্পর্কে, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। এই গুনাহগুলা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন, মাতা পিতার অবাধ্যতা, আর মুসলমান ব্যক্তিকে শরীয়তের অনুমতি ব্যতীত কাউকে হত্যা করা, আর মিথ্যা শপথ করা। এই হাদিসে পাকের মধ্যে যে বলা হয়েছে মাতা পিতার নাফরমানি করা, এর ব্যাখ্যার মধ্যে এভাবে রয়েছে যে মাতা পিতার হক সমূহ আদায় না করা অথবা তাদের বৈধ আদেশ সমূহ পালন না করা, মাতা পিতার আদেশ বলতে তা দাদা দাদি এবং নানা নানির আদেশও বুঝায়। এর বিন্যাস দ্বারা এটা বোঝা গেল যে মাতা পিতার অবাধ্যতা সবচেয়ে জঘন্য গুনাহ, অর্থাৎ এটা একটা অনেক বড় গুনাহ, গুনাহের মধ্যে এটা একটা অনেক বড় গুনাহ রয়েছে। এভাবে আসুন আমরা আরেকটি হাদিসে পাক শ্রবণ করি যে যে গুনাহগুলা আমাদেরকে ধ্বংস করে দেবে, যে গুনাহগুলা অনেক বড় গুনাহ, যে গুনাহগুলা থেকে আমাদের বাচ্চা বেঁচে থাকা আবশ্যক, এই ধরনের ধ্বংসকারী বস্তু কবিরা গুনাহ। আসুন আমরা শ্রবণ করি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবআল মুবিকাত قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وكذف المحصنات المؤمنات الغافلات. حضرت أبو هريرة رضي الله تعالى عنه بونيتو তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। তখন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই বস্তুগুলো কি কি, সেই বিষয়গুলো কি কি, এই সাত বিষয় আমাদেরকে ইরশাদ কর। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আশ-শিরকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটিকে তোমরা বেঁচে থাকো, কারণ এটা অনেক বড় গুনাহ আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আর দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আস-সিহর, অর্থাৎ জাদু করা। তো এই সিহর সম্পর্কে, জাদু সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে বিনা প্রয়োজনে জাদু শেখা এটাও নিষেধ, কারণ জাদুর মধ্যে বেশি কুফরি হয়ে থাকে। আল্লাহ তাআলার কুফরি কালাম, আল্লাহ তাআলাকে অমান্য করার মতো এরকম বাক্য বলে জাদু করা হয়ে থাকে। তো এই জাদুর মধ্যে ক্ষতি রয়েছে, লাভ নেই। তবে এই জাদু থেকে বাঁচার জন্য যে কোরআনে পাকের উত্তম আমল রয়েছে, কোরআনে পাকের মাধ্যমে এই আমল গুলা আমরা শিখতে পাই, ওলামায়ে কেরামের নিকট আমরা এটা জানতে পাই, জাদু থেকে বাঁচার জন্য উত্তম যেগুলো আমল রয়েছে তা সম্পর্কে আমরা জেনে তা থেকে আমরা বাঁচতে পারি। তো এই জাদু করা এটা একটি ধ্বংসকারী বস্তু, এদিকে বাঁচার জন্য আল্লাহ হাবিব ইরশাদ করেছেন। তৃতীয় নম্বর, ফাকতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে ওই ব্যক্তিকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। এরপর ও আকলুর রিবা, সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সুদ হচ্ছে মানুষকে ধ্বংসকারী বস্তু। আর এই সুদ সম্পর্কে কোরআনে পাকেও আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এই সুদ হারাম রয়েছে, সুদ থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক রয়েছে। এই সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের লেনদেন সবকিছু হারাম রয়েছে, নিষেধ রয়েছে। আর এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ওয়া আকলু মালাল ইয়তীম, যে ইয়তীমের মাল বক্ষণ করা, ইয়তীমের মাল বক্ষণ করা, ইয়তীমের মাল, ইয়তীমের সম্পদ এগুলো গ্রাস করা থেকে বেঁচে থাকা। এরপর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাল যাহফি, জিহাদের দিন পৃষ্ঠ প্রদর্শন তৎপলায়ন করা, ওয়াকাযাফুল মুহসানাতিল মুমিনা, সহজ সরল সচ্চরিত্রবতী নারীদেরকে অপাওয়ার দেওয়া। তো ইসলামেরা আমরা শ্রবণ করলাম যে ধ্বংসকারী বস্তু এই বিষয়গুলো, এগুলো খুবই গোনা হয়েছে, এগুলো থেকে বাঁচা আমাদের জন্য আবশ্যক হয়েছে। শুধু তাই নয়, মিরকাত কিতাবে উল্লেখ করা হয়েছে যে 17টি গুনাহ অতি জঘন্য, তন্মধ্যে 4টি অন্তরের সাথে সম্পর্কিত, তা কি কি? 1 নম্বর শিরক ও কুফর, 2 নম্বর গুনাহের উপর অটল থাকার নিয়ত, 3 নম্বর আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এবং 4 নম্বর আজাব থেকে নিরাপদ মনে করা। ইসলামের আমরা 4টি শুনলাম যা অন্তরের সাথে সম্পর্কিত। এরপর ইরশাদ করেন 4টি জিব্বার সাথে সম্পর্কিত, কি কি? 1 নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়া, 2 নম্বর পূত পবিত্রদেরকে অপবাদ দেওয়া, 3 নম্বর মিথ্যা শপথ, ও 4 নম্বর জাদু করা। এরপর বলেন 3টি গুনাহ এমন রয়েছে যা পেটের সাথে সম্পর্কিত, ইয়তিম এর মাল বক্ষণ করা, মদ্যপান করা, এবং তন্মধ্যে ইয়তিমের মাল বক্ষণ করা, মদ্যপান করা, এবং হারাম মাল যা রয়েছে তা বক্ষণ করা। এরপর 2টি বিষয় এমন রয়েছে যা লজ্জাস্থানের সাথে সম্পর্কিত, 2টি হাতের গুণা রয়েছে, 1 নম্বর চুরি করা, 2 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 1টি পায়ের গুণা রয়েছে, সে হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, আর 1টি সমস্ত শরীরের গুণা, যেমন কি মাতা পিতার অবাধ্য হওয়া। ইসলামেরা আমরা শুনতে পেলাম যে এই কবিরা গুণা ওগুলা কতটি যে রয়েছে, এছাড়াও কবিরা গুণা আরো অনেক কবিরা গুণা রয়েছে যা আমরা এখানে শ্রবণ এখনো করিনি। কবিরা গুণা মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কবিরা গুনাহ প্রায় 70টি, এবং হযরত সাঈদ ইবনে জুবাইর বলেছেন কবিরা গুনাহ 700টি, অর্থাৎ গুনাহে কবিরার প্রকার 70টি এবং সংখ্যা 700টি। এভাবে আরো অনেক বর্ণনা রয়েছে, অনেকে 76 বলেছেন, অনেকে 70 বলেছেন, অনেকে 700 বলেছেন, এ বিভিন্ন রিবায়তে বিভিন্নভাবে বলা হয়েছে। আসুন আমরা এই কবিরা গুনাহ সম্পর্কে একটি হাদিসে পাক শ্রবণ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এর বর্ণনায় এভাবে রয়েছে যে এরূপ হয় না যে হত্যাকারী হত্যা করার সময় মুমিন থাকে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, তার থেকে ঈমান কিভাবে বের হয়? তো তিনি বললেন এভাবে এভাবে বলে তিনি আপন আঙ্গুল স্বীয় আঙ্গুলগুলো পরস্পর পরস্পরের মধ্যে প্রবেশ করালেন, তারপর আঙ্গুলগুলো বের করলেন। অতএব যদি তাওবা করে তাহলে ঈমান এভাবে ফিরে আসে। তিনি এই আঙ্গুল এর মাধ্যমে তিনি একবার প্রবেশ করে একবার আলাদা করে তিনি কিভাবে এই ঈমান প্রবেশ করে আর ঈমান বের হয় তা তিনি দেখালেন। তারপর তিনি বললেন যে ঈমান এভাবে ফিরে আসে, এভাবে বলে তিনি আঙ্গুলগুলোকে পরস্পর গেঁথে নিলেন। আবু আবদুল্লাহ বললেন এই হাদিসের মর্মার্থ হচ্ছে এই লোকটি পরিপূর্ণ মুমিন থাকে না এবং তার মধ্যে ঈমানের নূরও থাকে না। চিন্তা করে দেখুন এই যে কত বড় গুনাহ মানুষকে মুসলমানদেরকে হত্যা করা, আল্লাহ আজ্জাবাজাল এই ধরনের যত গুনাহ রয়েছে কবিরা গুনাহ এগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা আরেকটা হাদিসের পাঠ শ্রবণ করি। হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তিনি বলেন এক ব্যক্তি এক ইহুদি তার সাথীকে বলল আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো। তখন তার সাথী বলল তাকে নবী বলো না, যদি তিনি তা শুনে ফেলেন তাহলে তিনি চার চোখ বিশিষ্ট অর্থাৎ আনন্দে আত্মহারা হয়ে যান। অতঃপর ওই দুইজন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হল এবং তারা দুজন তাকে সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে অর্থাৎ আল্লাহর হাবিবকে সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করল। তখন নবী করিম ওয়া রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কোনো কিছুকে কোনো বস্তুকে কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে শরীক করো না। এরপর বললেন চুরি করো না, অন্যায়ভাবে কোনো মর্যাদাবান প্রাণ হত্যা করো না, কোনো নির্দোষ ব্যক্তিকে শাসকের কাছে নিয়ে যেও না যাতে তাকে হত্যা করে দেয়, জাদু করো না, সুদ খেয়েও না। এরপর আল্লাহর হাবিব বললেন আর হে ইহুদিরা তোমাদের উপর বিশেষ করে এটাও আবশ্যক যে শনিবারের বিষয়ে তোমরা সীমা লঙ্ঘন করো না। এরপর হাদিস বর্ণনাকারী তিনি বললেন তখন তারা দুজন হুজুরের হাত মুবারক ও পা মুবারককে চুমুকে আল্লাহু আকবার আর বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যি নবী। এই হাদিসে পাকের মধ্যে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এবং পা মুবারক চুম্বন করলেন, তো এর ভিত্তিতে মুহাদ্দিসিনে কিরামগণ ইরশাদ করেন যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুধু হাত মুবারক আর পা মুবারক চুম্বন দিয়েছেন তাই নয়, বরং মুখ লাগিয়েও চুম্বন করেছেন। এবং এটা থেকে মুহাদ্দিসিনে কিরামগণ এটা বলেন যে সুতরাং বুজুর্গদের আল্লাহওয়ালাদের কদম মুবারক চুম্বন করা জায়েজ রয়েছে, তাদের হাত মুবারক চুম্বন করাও জায়েজ রয়েছে। হ্যাঁ, সাজদা করার কথা বলা হয়নি, কদম মুছি কদম চুমা দেওয়ার কথা এবং হাত চুমা দেওয়ার কথা। হাত চুমা করতে গিয়ে কদম চুমা দিতে গিয়ে যদি শির নত হয়ে যায় তখন সেটা মুহাদ্দিস নেকরামগণ বলেন তখন সেটা গুনাহ হবে না, কারণ কি তার সেখানে কোনো সাজদার নিয়ত নেই, তার তো শুধুমাত্র এটা হচ্ছে কদম বুসির জন্য, কদম শরীফ চুমা দেওয়ার উদ্দেশ্যে সে এটা করেছে। যদি সেটা হতো নিষেধ হতো তখন আল্লাহ রসুল তখন তাদেরকে নিষেধ করতেন, আল্লাহ রসুল অথচ তখন নিষেধ করেনি। তার অর্থ হচ্ছে মহাদেশের কারণ বলে নিশ্চয় এটা অনুমতি রয়েছে। তো প্লিজ ইসলামী ভাইয়ের এটা থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে বুজুগানে গ্রামগণ হাত মুবারক এনাদের পা মুবারক এগুলো বরকতময় অবশ্যই, তো এনাদেরও আমরা চুম্বন দিতে পারব। আসুন আমরা এতক্ষণ ধরে যে হাদিসে পাক শ্রবণ করলাম তো তার মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে কবিরা গুনাহ কি কি রয়েছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিআশরি কালিমাতি, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে 10টি জিনিসের আদেশ দিয়েছেন। ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وأنفق على ريالك من طولك ولا ترفع عنهم عصاك أدبا وأخفهم في الله. এই হাদিসে পাকের মধ্যে মুআজ ইবনে জাবাল বলেন আমাকে আল্লাহ রাসূল 10টি জিনিসের আদেশ দিয়েছেন। হুজুর পাক ইরশাদ করেছেন মহান রবের সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা ঝাড়িয়ে দেওয়া হয়। এরপর বলেন স্বীয় মাতা পিতার নাফরমানি করো না যদিও তারা তোমার ঘর বাড়ি ও সম্পদ থেকে বের হয়ে যাওয়ার আদেশ দেয়। তৃতীয় নম্বর বলেন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিও না। পেশ সাহেবের চিন্তা করে দিও ফরজ নামাজ না ছাড়ার জন্যে আল্লাহর হাবিব এটা নির্দেশ দিয়েছেন, কেননা কেউ স্বেচ্ছায় ফরজ নামাজ ছেড়ে দিলে তার উপর আল্লাহর করুণার দায়িত্বে চলে যায়, আল্লাহর করুণার দায়িত্ব চলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হাদিসের ব্যাখ্যায় রয়েছে বেনামাজি আল্লাহর নিরাপত্তায় থাকে না। নামাজের বরকতে মানুষ দুনিয়ায় বিপদসমূহ থেকে, মৃত্যুর সময় মন্দ মৃত্যু থেকে, কবরের আজাব থেকে, হাশরের মুসিবত গুলো থেকে আল্লাহ তাআলার দয়ায় সে নিরাপদ থাকে। আমাদের উচিত আমরা যেন নামাজকে ছেড়ে না দিই, নামাজকে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া এটা একটা বড় গুনাহের অন্যতম। এরপর বলেন কখনো মদ পান করো না কারণ সেটা সমস্ত অশ্লীলতার শিরক, মদ পান করা এটাও হারাম রয়েছে, এটা একটি বড় গুনাহ, কবির গুনাহ। আরো বলেন গুনাহ থেকে নিজেকে রক্ষা করো কেননা গুনাহের কারণে আল্লাহর অসন্তুষ্টি অবতীর্ণ হয়। জিহাদ হতে পালানো থেকে বেঁচে থাকো যদিও লোকেরা মারা যায়। আর যখন মানুষকে মহামারীর মৃত্যু স্পর্শ করে আর তুমি তাদের মধ্যে থাকো তাহলে তুমি সেখানে অটল থাকো। নিজের উপার্জন থেকে পরিবার পরিজনের জন্য ব্যয় করো। স্বীয় আদব শিক্ষাদানের লাঠি তাদের উপর থেকে তুলে নিও না, অর্থাৎ পরিবার পরিজনদেরকে সর্বদা যেন আদব শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়। যারা ছোট রয়েছে তাদেরকে যদি প্রহারের প্রয়োজন করা হয় পরে তাহলে প্রহার করা, আর যারা বড় রয়েছে তাদেরকে ধমক দেওয়া। এভাবে করে স্ত্রী এবং সন্তান সন্ততিকে সবসময় আদব শিক্ষা দেওয়া, সবসময় ইবাদত শিক্ষা দেওয়ার কথা এভাবে বলা হয়েছে এবং তাদেরকে আল্লাহর ভয় দেখা। প্রিয় ভাইরা, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ইরশাদ করেছেন, কত উত্তম নসিহত করেছেন, আবার বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, কবির গুনাহ থেকে বিরত থাকার জন্য বলেছেন, আল্লাহ তাআলার সাথে শরীক করা, মাতা পিতা অবাধ্য হওয়া, নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, নামাজ কাজা করা ইত্যাদি, এগুলো সবগুলা এক একটি বড় গুনাহ হয়েছে। আমাদের উচিত হবে এই সমস্ত যত গুনাহ হয়েছে এগুলো থেকে বেঁচে, এগুলো থেকে নিজেকে যেন আমরা বাঁচিয়ে রাখি, আমাদের পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখি, আমাদের আত্মীয় স্বজনকে যেন আমরা এগুলো থেকে বাঁচার সেই আবেদন তাদেরকে আমরা ইনফ্রাদে কোশিশ করি। আল্লাহ আজ্জা বাজাল আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে এবং অন্যকে বাঁচানোর কথা বলে বাঁচার তৌফিক দান করুক, আর সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, উত্তম ব্যবহার, এই উত্তম ইবাদত যা রয়েছে এগুলোকে আমরা ইখলাস সহকারে যেন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। প্রিয় আমাদের দর্শক বৃন্দ, আমরা অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখছি, দেখতে দেখতেই আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ইনশাল্লাহ আজাল আগামী ইনশাল্লাহ আবার নতুন একটি বিষয় নিয়ে আগামীতে উপস্থিত হব। আজ এই পর্যন্ত যা কিছু শুনেছি আল্লাহ তাআলা তার উপর আমল করার তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।